31 مارچ 2018 ترجمان کابر عارف باللہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہم کی سفر عمرہ میں عظیم الشان مجلس مکہ مکرمہ ہوٹل ہلٹن کمرہ نمبر 1013۔ اس مبارک مجلس میں پاکستان کے شہرا آفاق شاعر معرفت مولانا شاہین اقبال اثر دامت برکاتہم نے کعبہ شریف اور دیار حرم کی محبت میں اپنا بہت ہی مؤثر کلام پیش کیا ہے۔ اس کے بعد حضرت والا دامت برکاتہم نے دادا شیخ شیخ العرب العجم حضرت مولانا شاہ حکیم محمد اختر صاحب رحمۃ اللہ علیہ سے سب سے پہلے ڈھاکہ لال باغ میں جب مدرسے میں جب ملاقات ہوئی اس کی تفصیلات اپنی زبانی بنگلہ میں پیش کیا ہے، جس سے اندازہ ہوتا ہے کہ پہلی ملاقات میں دادا حضرت رحمۃ اللہ علیہ کی نگاہ میں ہمارے حضرت والا دامت برکاتہم منتخب ہو گئے تھے، جس کا ظہور اب بنگلہ دیش، ہند و پاک اور دیگر ممالک کے تمام عشاء کے حق مشاہدہ کر رہے ہیں۔
آئیے آصف صاحب۔ الحمدللہ باہر کیوں جوتا نہ رکھے ہیں، جوتا سب بھیتر ہے۔ مفتی صاحب سے مجلس برخاست ہوا گیا تشکیل نہیں آگے نیچے آسے آپ نیجر حصے سے چھٹے گئے، ایسا تبلیغ کرتے نہیں جی تبلیغ کر کے نیچے جاننے میں جاؤ لگے سب تبلیغ کر سب گلا مسجدے پڑھے نیچے نماز چھٹے گیسے کی کتھا بوجھیں نہیں لوگ در کے اتنا دین سکھائی دینا جی دین سکھانے کارنے نجی دین تھے کہ بچت ہوتے ہیں خالما دین بھائی دین ہمیں نہیں آئی خالما اتچ خالما خالما ہی نہ خالما ہوئی ایمنی کو مہیلا کچھ تر سنگے چوکے چوک رکھا خالما دین بھائی دین نہیں آئی خالما دیکھیں بھائی پورے ایک دم فرستہ ہوئے ایسے دے اپنار چکھ دور ہوئے دیب ان شاء اللہ خالما ادی کے خالما سنگے پڑتا فرض خالما سنگے ایسا بےپر دیگر ساتھ دین کتا بولا سوئی کی بھائی کتا بوجھیں نہیں یہ پہلا نجر کو انفسکم آگے وہ آلی کم دتیہ نمبر بلا اول نجے کے رکھا کرو پھر ساتھ اندر کے خیال
رکھ
نجر لنگی نے اندر کے لنگی ہاتھیا دیتے بیان کرتے کرتے بجانو کٹن ہو جائے کچھ ایک آدھ جملا لاکھ بیان تھے پاور فل ہو جائے ایک تو بوجھے نہیں جی رکن لوکی پاؤ جائے آپ لوگ بھی سمجھ گئے اردو والے دیکھو تو اپنی لنگی کا انتظام نہیں دوسروں کو لنگی دے رہا ہے لنگی ہاتھیا دے رہا ہے آسر صاحب کہاں گئے یہ
تھوڑا بہت سمجھ
آسر صاحب شاہین اقبال آسر صاحب
ماشاء اللہ
کراچیر ماشاء اللہ بخیات کبھی شاعر
دو ہزار گیارہ میں حاضری ہوئی تھی حضرت والا کی حیات میں، اس وقت میں نے یہ اشعار لکھے تھے۔ 2011 میں حضرت والا کی حیات میں یہ اشعار لکھے سنائے تھے
حضرت والا رحمت اللہ
اللہ تعالی
حضرت والا ہمارے شیخ رحمت اللہ علیہ شاہ نے لکھا اشعار نا
یہ سنا چکا ہوں یعنی
حضرت والا کو سنایا تھا۔ اچھا اچھا
یہی لکھا تھا
شام یہی لکھا تھا 2011 میں 2011 سال یہ آسرت والا رحمۃ اللہ علیہ سنگے ওই সময় ওনার এই কবিতা হয়েছিল
তজল্লিয়াত ইলাহি পে আঁখ জম যায়ে তজল্লিয়াত ইলাহি পে আঁখ জম যায়ে মে দেখতা রহুঁ কাবে কো ওয়াক্ত থম যায়ে তজল্লিয়াত ইলাহি পে আঁখ জম যায়ে মে দেখতা রহুঁ কাবে কো ওয়াক্ত تھم جائے میں دیکھتا رہوں کعبے کو وقت تھم جائے
ہمار دستی اللہ تجلی اوپر جن استھیر ہوئے جائے ہمیں اللہ کعبہ تجلی دیکھتے تھا کہ اور سمے جن تھمے جائے سمے تھمے جائے واہ واہ
تجلیات الہی پہ آنکھ جم جائے میں دیکھتا رہوں کعبے کو وقت تھم جائے میں دیکھتا رہوں کعبے کو وقت تھم جائے اور غم حیات کا مخرج ہے خانہ کعبہ غم حیات کا مخرج ہے خانہ کعبہ خوشی وہ آئے کہ سارے جہاں کا غم جائے غم حیات کا مخرج ہے خانہ کعبہ خوشی وہ آئے کہ سارے جہاں کا غم جائے
سارا کعبر تجلیات سب پریشانی ابسانر نیرسنر چمتکار ویوستھا بس کعبہ جی دیکھ لو سارا وشر سمست پریشانی تھی سے مکتی پائے گی واہ 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 ایت خوشی لگے جو سارا جہان پریشانی ختم پیو بندرا واہ واہ پھر پڑی واہ واہ
غم حیات کا مخرج ہے خانہ کعبہ خوشی وہ آئے کہ سارے جہاں کا غم جائے خوشی وہ آئے کہ سارے جہاں کا غم جائے اور شعر دیکھیں کریم ذات کا مہمان قابل اکرام کریم ذات کا مہمان قابل اکرام یہاں ذلیل بھی آئے تو محترم جائے کریم ذات کا مہمان قابل اکرام
یہاں مہان اللہ مہمان سے اتنت سمانت یہاں جدی جی دنیا سارا بشے جو سروک لاچھت سے جدی یہ آسے سے سروچ سمان سروچ سمانت ہوئے یہ سے بدا واہ واہ واہ
کریم ذات کا مہمان قابل اکرام یہاں ذلیل بھی آئے تو محترم جائے یہاں ذلیل بھی آئے تو محترم جائے اور جو اختیار ملے فیصلہ نہ کر پائے جو اختیار ملے فیصلہ نہ کر پائے حرم میں جائے کہ بندہ تیرا ارم جائے حرم میں جائے کہ بندہ تیرا ارم جائے
ارم جائے کیا ہے
جنت
واہ واہ واہ
یعنی حرم میں جائے یا ارم میں جائے ارم کہتے ہیں ہمارے جنت
جنت
جو اختیار ملے فیصلہ نہ کر پائے حرم میں جائے کہ بندہ تیرا ارم جائے
جہاں حرم شریف آسے بندہ تو اللہ پاکر پکھ تھی جدی اختیار دیوا ہے جے اچھا کون دیکھ جائے اکھن کہ ہمار کعبہ دیکھ بھی نا جنت ڈوب بھی اور ہمیں سدھانت ہی نیتے پارلام نا سدھانت دیتے پارلام نا کونٹا کرو ہمیں جاننا تو ٹھیک بو نا کعبہ سوندر دیکھو واہ 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 ارے یار کی کمال کر دیا
جو اختیار ملے فیصلہ نہ کر پائے حرم میں جائے کہ بندہ تیرا ارم جائے اور جو تیرے حسن کے جلووں کی کوئی تھاہ نہیں جو تیرے حسن کے جلووں کی کوئی تھاہ نہیں تو میرے عشق کا طوفان کیسے تھم جائے جو تیرے حسن کے جلووں کی کوئی تھاہ نہیں تو میرے عشق کا طوفان کیسے تھم جائے
اے اللہ تمہار سندر جے تجلیات جکھن کونو سیما نہیں تو ہمارا بھالو بسا طوفان تھی تھامبے کی بھابی جت دیکھی تت آر پاگل ہوتے تھا ہاں سب کچھ اتسرگ کرتے اچھا کرے واہ 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 ماشاء اللہ ماشاء اللہ تمہار روپ سوندر مہیمار جکھن کونو شیش نہیں انت نہیں پھر ہمارا بھالو بسا طوفان تھامے کی بھابی ایک بار کونو پرما سوندری ناری پرتھم سے گھومٹا ایکٹو ایکٹو کھولے تھی بےچارا پاگل جو سے دیکھا حیران کی دیکھ لام پھر کت کن پر کھلو ماتر ایکٹا چوک وہ بےچارا تو جانی سے اللہ کی دیکھ لام پھر دو چوک دیا اور دیکھے تاکائیس وہ بےچارا تو آدھا مرا ہو گیا ফের যদি পুরা চেহারা খুলে দেখে বলি এখন দশা কি, ও তো হসপিটালে নেওয়া লাগবে। অর্থাৎ কোন পরমা সুন্দরী নিজের সৌন্দর্য ধীরে ধীরে যদি প্রকাশ করতে শুরু করে তো তার প্রতি যে প্রচন্ড ভাবে আসক্ত সে তো মুহূর্তে মুহূর্তে প্রচন্ড ভাবে আলোড়িত হইতে থাকবে। তো দুনিয়ার স্বাভাবিক দুনিয়ার সামান্য সৌন্দর্য যখন এতটা প্রভাব এতটা আলোড়ন তাহলে মহান আল্লাহর সীমাহীন সৌন্দর্য যখন প্রকাশ পায় বন্দার উপরে তখন সে কি অবস্থা তখন তার দ্বারায়। এক এক জাররা সৌন্দর্যের উপরে সে নতুন ভাবে জীবনকে উৎসর্গ করতে থাকে। তো ভালোবাসার তুফান থামবে কিভাবে তাহলে? পাগড়ি ইমাম হিলাতে হয়ে পড়ে
জো তেরে হুসন কে জলবো কি কোই থাহ নহি, জো তেরে হুসন কে জলবো কি কোই থাহ নহি, তো মেরে ইশক কা তুফান কেসে থম জায়ে, তো মেরে ইশক কা তুফান কেসে থম জায়ে, জো তেরে হুসন কে জলবো কি কোই থাহ নহি, তো মেরে ইশক কা তুফান কেসে থম জায়ে। ওর মক্তে কা শের দেখে, আব ইসসে বড় কে আসর ওর কিয়া সাআদত হো, আব ইসসে বড় কে আসর ওর কিয়া সাআদত হো, দয়ারে ইয়ার মে আহলে ওয়ফা কা দম জায়ে।
এর চেয়ে বড় সৌভাগ্যের বিষয় আর কি হইতে পারে যে প্রিয়জনের ঘরে এসে সেখানে আমার জীবন উৎসর্গ হয়ে যায়, জীবনের অবসান হয় সেখানে, প্রিয়র ঘরে আইসা সেখানে তার উপর জীবনকে উৎসর্গ করার সুযোগ হয়, হ্যাঁ না, সেখানে দম বের হয়ে যায়, নিঃশ্বাস ত্যাগ করার সুযোগ হয়। ওয়াহ ওয়াহ ওয়াহ
মাশাআল্লাহ, ক্যা সাআদত হো, দয়ারে ইয়ার মে আহলে ওয়ফা কা দম জায়ে, তজল্লিয়াত ইলাহি পে আঁখ জম জায়ে, মে দেখতা রহু কাবে কো ওয়াক্ত থম জায়ে।
আজ খুব ইন্তেখাব কিয়া আপনে, হুশিয়ারি সে কাম লিয়া, হুশিয়ারি সে কাম লিয়া আজ আপনে, ওয়াহ খুব বহুত বেহতরিন ইন্তেখাব তা আজ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। পেশা লাগে মজলিস ভাই, পাওনা সাল তো আসে নাই, আলম আসলে বুঝতো যে এসা জুনিয়র সুইট নিয়ে কি অবস্থা, রুম এসা ছোট, যদিও আলহামদুলিল্লাহ কাফি লোক এখানে, কতজন হবে, ষাট পঁয়ষট্টি জন হবে মনে হয় না, হ্যাঁ না, ষাট পঁয়ষট্টি তো যায়ঙ্গে, বুঝতে না, আল্লাহ পাকের শুকর আলহামদুলিল্লাহ। দেখো ওই দিকে তাকায় দেখো না, হাজি দাঁড়ায় দাঁড়ায় সত্তর জন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওয়াহ ওয়াহ আলহামদুলিল্লাহ, এই ছোট কামরার ভিতরে সত্তর জন, যদি আলহামদুলিল্লাহ কামরা আরো বড় হইতো আলহামদুলিল্লাহ বরকত আরো বেশি হইতো। শিকদার সাহেব মাশাআল্লাহ আইসা যান রোজ রোজ মাশাআল্লাহ, হ্যাঁ আজকে তো মিরপুরের হুজুর হাজির, হ্যাঁ অসুস্থ হয়ে যান মাশাআল্লাহ, আল্লাহ আজকে সুস্থ করে দিন আজকে। আচ্ছা আজকে ডাক্তার ঘুম আসে নাই, না না পরিস্থিতি এমন দাঁড়াইছে যে আজকে ডাক্তার ঘুম আসে নাই, প্রতিদিন ডাক্তারের ঘুম দেখে আমার মনে হয় যে মানে লিবোটিল না খায় ডাক্তারকে দেখলেই যথেষ্ট। নিন্দ কি গোলি খানে কি জরুরত নেই, দেখে খুদ নিনা যাতে লেকিন আর শুয়ে নেই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, দেখো ভাই এইভাবে আল্লাহ পাকের মহব্বত কলবে পয়দা হয়, আল্লাহ পাকের মহব্বত এইভাবে কলবে পয়দা হয়। মুফতি ইমাদউদ্দিন সাহেবের জন্য অপেক্ষা করতে করতে কত আমরা 20 মিনিট তো অপেক্ষা করছি মনে হয়, 20 মিনিটের মতো, পরে দেখলাম যে উদয় হচ্ছে না, তারপরে আমরা উনি আর কারোর উপর দয়া করতেছিলেন, আর কারোর উপর দয়া করার চেয়ে নিজের উপর দয়া করা মুকদ্দম ছিল। অনেক জালেমরা আছে তারা আহ্বান বুঝে না, তাই না, এদের এদের জন্য ঝামেলা করতে নাই। আমি আমার শায়খ রহমতুল্লাহ মজলিসে যখন যাইতাম আল্লাহ পাকের রহমতে, না ডান দেখতাম না বাম, দে দূর। হ্যাঁ আলহামদুলিল্লাহ, এই জন্য আমি ভীষণ বদনাম ছিলাম পীর ভাইদের মধ্যে। আমাকে আমি বদনাম ছিলাম যে সে আমাদের খেয়াল করে না, আমাদের কথা শুনে না, সে ওদিক থেকে ডাকে, সে ওদিক থেকে ডাকে। আমি এদের কথা শুনতে গেলে আমার শায়খের কাছে যাইতে বিলম্ব হবে, 10 মিনিট বিলম্ব হবে, 15 মিনিট বিলম্ব হবে, এতক্ষণ আমার শায়খকে আমি দেখব না। তো কোন নবী যদি সেখানে উপস্থিত থাকে, নবীকে দেখার ক্ষেত্রে বিলম্ব করার কোন সুযোগ আছে? যে না ঠিক আছে, তোমাদের সঙ্গে আলাপ সালাপ করে তোমাদের প্রস্তাবাদি শুনে এবং এই ব্যাপারে তোমাদের যথেষ্ট সহযোগিতা করার পরে যতটুকু সময় মিলে ততটুকু আমি নবীর সঙ্গে কাটাবো, এটা কি কোনোভাবে সঠিক, যুক্তিযুক্ত, গ্রহণযোগ্য? তাহলে নবীর সাচ্চা না পাইলে সেখানে তাখির করা, বিলম্ব করা কিভাবে সঠিক হতে পারে? সেখানে ওয়ানা আউয়াল মুসলিম, দেখো ফাওরান দলিল শুনতেছ, ওয়ানা আউয়াল মুসলিম, আল্লাহর জন্য জীবন উৎসর্গ করার ক্ষেত্রে পহেলা সারিতে তুমি আমাকে পাবে, পহেলা সারিতে তুমি আমাকে পাবে, প্রথম সারিতে। হ্যাঁ আল্লাহ তাআলা শুকর, আমি আমার শায়খের একদম চোখের সামনের প্রথম ব্যক্তিটা ছিলাম, হযরতের নাক বরাবর যে লোকটা প্রথম বসতো, সে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে আমি ছিলাম। একবার আমার উস্তাদ ঢাকবুজুর রহমতুল্লাহ আলাইহি আগে ভাগে আইসা, মজলিস শুরুর আগে হযরতওয়ালা যেখানে বসবেন ওই জায়গাটায় বসে বসছেন হযরতের সামনে। এখন আমার উস্তাদ বসছেন তো আমি কি করি, আমার যেটা সবসময় বসার সিস্টেম নেশা সেটা তো আজকে মুশকিল। যাই হোক, তো আমি হযরতওয়ালার ঢাক হুজুরের পাশে এসে চুপচাপ বসে রয়েছি, কিন্তু হুজুরের গায়ে যাতে শরীর না লাগে সেজন্য আমি একটু সাবধানে থাকার চেষ্টা করতেছি। আর ঢাক হুজুর হঠাৎ আমাকে দেখে ফেলছেন, দেখে ফেলার পরে আমাকে টাইনে নিজের গায়ের দিকে চাইপে নিয়ে বলতেছেন যে খুব একটা মহব্বত, আবার ডাইন ব্যাম নজরে পড়ে কেমনে? মানে হুজুর আমাকে তালিম করতেছেন যে শায়খকে মহব্বত করো তো ডাইন ব্যাম দেহ কেন। হুজুরও দেওয়ানা ছিলেন, জবরদস্ত দেওয়ানা ছিলেন হযরত রহমতুল্লাহ আলাইহ। আল নজরু ইলাইক ওয়াল জুলুস বাইনা ইয়াদাইক ওয়া ইনফাকু মালি আলাইক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সারা জাহানের তিন জিনিস আমার নিকট সবচেয়ে বেশি প্রিয়, এক এক নজর আপনাকে দেখা সারা জাহানের মধ্যে সবচেয়ে প্রিয়, এবং আপনার সামনে বসা, আপনার জুলুস বাইনা ইয়াদাইক, আপনার একদম সামনাসামনি বসা। আপনার সামনা সামনে বসা, একদম সামনে বসা, এটা কারণ বাইনায়দাইকের ফরদে আব্বাল, হ্যাঁ না, সেটাই যে একদম ডাইরেক্ট সামনে বসা। যদিও এরপরে আরো আফরাদ আছে, মোটামুটি সামনে বসলো বাইনায়দাইক সাবিত হয়ে যায়, কিন্তু একদম ফরদে কামিল হলো, কামিল মুকাম্মাল সেটা হলো যে একদম সামনে আর কেউ নেই, সেই প্রথম। তো সিদ্দিক আকবর শানের জন্য সেটাই মুনাসিব। এই জন্য বাইনে তর্জমা সিয়াকে কালামের এতেবারে, হ্যাঁ না, কারিনায় মাকামিয়ার কারণে, এখানে বাইনায়দায়িক মানে আপনার দৃষ্টির সম্মুখের প্রথম মানুষটা আমি হব, এটা আমার সারা বিশ্বে আমার সবচেয়ে বেশি প্রিয় জিনিস। মুফতি সাহেব এই তর্জমা বুঝতেছেন? হ্যাঁ, এই জন্য খালি লোগা থল করলেই তর্জমা হাসিল হয় না, মতলব হাসিল হয় না। মতলব হাসিল করার জন্য রব্বুল আলামিনের সঙ্গে মতলব বেশ দুরুস্ত করা জরুরি। তাহলে যখন মতলব বেশ হক তাআলার সঙ্গে দুরুস্ত করে, তো ফের এবারতের হাদিস কোরআনের সহি মতলব আল্লাহ পাক তাকে বুঝবার তৌফিক দান করে। যাই হোক, এবং আল্লাহ তাআলা আল্লাহওয়ালাদের গোলামদেরকে আল্লাহওয়ালাদের বরকত দান করে। হ্যাঁ যাই হোক, অল জুলুস বানাইয়াদাই ওয়া ইনফাকু মালি আলাইক, এবং হে আল্লাহ রসুল, আমার সম্পদ আপনার উপর খরচ করতে পারা সারা জাহানে সবচেয়ে বেশি আমার নজরে প্রিয়। হ্যাঁ, সবচেয়ে বেশি প্রিয় করাচিতে দেখছি যে আমার শায়খ রহমতুল্লাহ আলাইহির হাতের মুঠায় নিয়ে পীর ভাইরা ওখানের এইভাবে পেশ করতে সহজ দিয়ে আপকে জামিয়া কে লিয়ে জামে আসেউল মাদারেসের জন্য এটা আপনি গ্রহণ করেন। হযরত চেহারার দিকে তাকায় খুশিতে বাগবাগ, বাস এই একটু মানে সময় এক দুই দুই তিন সেকেন্ড বা 30 সেকেন্ডই গেল না হয়, এর ভিতরে হযরত যে এটা খানকার জন্য, হযরতওয়ালা খুশিতে বাগবাগ, ওয়া ভাই ওয়া আজব, এই দিলা তুমি জামিয়ার জন্য, এই দিলা খানকার জন্য। ফের বেচারা আরেকটা লেফাফা আরেকটা খাম বাইর করছে, হজরত জি এটা আপনার জাকাত ফান্ডের জন্য, ওয়া ভাই ওয়া মাশাআল্লাহ, ফের হজরত এটা আপনার জন্য হাদিয়া, আরে ভাই ওয়াহ ওয়া ওয়া হজরত এটা মাওলানা মাজার সাহেবের জন্য হাদিয়া, যা ওয়াহ ওয়া হজরত এটা হাফিজ জিয়াউর রহমানের জন্য হাদিয়া, হজরতের খাদেম হজরত জি এটা ইঞ্জিনিয়ার মুতায়ের মাহমুদের জন্য হাদিয়া, কেসব মামলা, মানে হজরত ওয়ালা রহমতুল্লাহ আলাইহি তাদেরকে ইমান জিন্দগি এসকে লাহির জিন্দগি এমন শিক্ষা দিছিলেন যে বিস্ময় করো, এবং সেই রং ওখানে এখনো অব্যাহত, রং হজরত ওয়ালা নে ইন লোগো কো সিখায়া আজ তক ওহা জিন্দা, হজরত ওয়ালা কি রুহে মুবারক কি বরকত সে, রুহে ফাইয়াজ কি বরকত সে, রুহে ফাইয়াজ কি বরকত সে, হজরত ওয়ালা রহমতুল্লাহ আলাইহির এসা রুহ এসকে ইলাহি ওয়ালা রুহের বরকতে সেই রুহের তাপ এখনো জিন্দা আছে, রুহের তাপ উস রুহ কি হ্যায় না হরারত আব তক জিন্দা হ্যায় ওয়াহ
মাশাআল্লাহ,
আচ্ছা ভাই মাশাআল্লাহ, এই যে মহান হাবিবুর রহমান সাহেব শেখুল হাদিস মহান হাবিবুর রহমান সাহেব দারুসাদ মিরপুর, ইনি আগে আসতেন আসতেন না, হজরত ওয়ালার মজলিসেও আসতেন না, কোথাও আসতেন না, তা আমি গেছিলাম মিরপুর দারুসাদ, ইনি বহু জমানত পড়া 30-40 বছর পর্যন্ত বুখারী শরীফ পড়ান, তা আমি ওনাদের মাদ্রাসায় গেছিলাম মিরপুর, তো বয়ানে বসছেন, তা আমি বলছিলাম আমার শায়েখ রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে যে এসা মানুষ লা মা রাআইতু মিসলাহু ক্বাবলাহু ওয়ালা বাদাহু, যে ওনার মতো মানুষ আমি আর ওনার আগে ওনার পরে আর দেখি নাই, তো উনি এটা আমার সঙ্গে এক মহব্বতের সম্পর্ক ছিল, কিরে এই লোক এই কথা কি বলল যে ওনার মতো মানুষ ওনার আগেও দেখে নেই পরেও দেখে নেই, ব্যাপার কি বলে আমি যাব ওনাকে দেখতে, উনি সোজা একদম ভিসা রিসা করে আল্লাহ রহমতে করাচি পৌঁছছেন, আমিও পৌঁছছি উনিও পৌঁছছেন, আগে পরে ফ্লাইট ছিল বাস, পরে উনি ওখানে যাওয়ার পর দুই দিন বা তিন দিন পরে তা আমাকে বলতেছেন আপনি যে বলছিলেন যে আপনি আগেও দেখেন নাই পরেও দেখেন নাই ওনার মতো, আপনি 100% সঠিক বলছেন, 100% সত্য বলছেন, পরে তো মাশাআল্লাহ উনি এক চিল্লা কাটাইছেন সেখানে, এবং ওই সময় হযরত ওয়ালা রহমতুল্লাহ আলাইহি তার উনাকে খেলাফত দিয়ে দিচ্ছেন, আর ও 40 দিনে আল্লাহ পাক ওনার কাম বানিয়ে দিচ্ছেন, 40 দিনই কাম বানিয়ে দিচ্ছেন, ঢাকার কোন এক মাদ্রাসার বড় আলেম, আমি আমার শায়খ রহমতুল্লাহ আলাইহির মজলিসে রীতিমতো বসতাম, হ্যাঁ না, তো এটা দেখা এটার উপরে কয়েকজন আলেম ওলামা খুব সমালোচনা করছিল কি শায়খের পিছনে খালি দৌড়ে দিয়ে থাকে, তো দুই বড় আলেম আমার বাসায় আসছেন আমার বুঝানোর জন্য, এবং মজাই হলো যে একজন মুফতি ইমাদুদ্দিন সাহেবের অনেক বেশি ঘনিষ্ঠ মুরব্বী, হ্যাঁ, এবং খুব ভালো মানুষ, শুনেন খুব আল্লাহ আল্লাহ লোক এবং বড় আলেমের দিন, আরেকজন সে আমার খুব দোস্ত মানুষ এবং আমার থেকে বহু সিনিয়র বড় আলেম মানুষ, দুজনই আসছেন আমাকে বুঝানোর জন্য যে মরনা কি করা যায় এটা আপনি একটু নিজের কন্ট্রোল করেন, তা আমি তাদেরকে বললাম যে ভাই ছাত্র জীবনে পড়াশোনা করলাম তো যেখানেই পড়ছি সব মাদ্রাসাতে ফার্স্ট ডিভিশন ফার্স্ট মাশাআল্লাহ এসা হইতে থাকতো, তো খুব সুনাম ছিল উস্তাদদের কাছেও ছাত্রদের কাছেও, এটা তো গেছে, শিক্ষকতার জীবনে পড়াইলাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহরবানি তাতেও সুনাম ছিল, কিন্তু আমি সমস্যায় পড়ে গেছি আমার নিজের এসলা সংশোধন ছাড়া যদি মরি তাহলে জান্নাতে যাওয়ার তো রাস্তা হবে না, নিজেকে মানুষ তো করতে হবে, পশুত্ব থেকে মুক্ত করতে হবে, ওয়াইযাক্কিহিম কোরআনে কারীম আছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের তাসকিয়াও করতেন, ইউআল্লিমুল কিতাব ওয়াল হিকমা ওয়াইযাক্কিহিম, তাদের কোরআন শিক্ষা দিতেন হাদিস শিক্ষা দিতেন দিন শিক্ষা দিতেন আবার তাদের তাসকিয়া করতেন, তো তাসকিয়া তো ফরজ, আমার এই ফরজ কবে আদায় করব, আপনারা যে আমাকে নসিহত করতে আসছেন তো আমার উপায় কি, তো আমি এটা যখন জোশের সাথে বললাম দুইজনের মধ্যে একজন ঘায়েল হয়ে গেছেন, দুইজনের মধ্যে একজন একদম চুপচাপ হয়ে আমাকে ওয়াজ করার বদলে এখন বলতেছেন মরনা আপনি ঠিক করছেন, মরনা মরনা আপনি ঠিক করছেন, আমি ভুলের মধ্যে আছি, এরপরে উনি হজরতের পিছনে ছুটতে থাকলেন, ফের হজরতের খেলাফত পেয়ে গেছেন, ওই মানুষটার নাম এখন বলতে চাই না, বললে না হয় প্রাইভেসিতে শুনেন, আর যিনি আপনার মুরব্বী উনিও আসছিলেন বড় আলে মুফতি সাহেব হুজুর মাশাআল্লাহ, পরে তো উনি সাহারদির খলিফা হয়ে গেছেন, পরে উনিও দৌড়ে থাকছেন সাহারদির পিছনে, এরপরে উনিও সাহারদির পিছনে দৌড়াইতে থাকছেন, এত দৌড়ান দৌড়াইছেন যে হযরত হারদি আসতেন তো সে এই মুফতি সাহেব গিয়া ওখানে হাজি হাবিবের বাসায় মানে খোলা কামরার মধ্যে এক জায়গায় বিছনাপত্র ফালাইয়া লম্বা হয়ে সবার সঙ্গে শুয়ে পড়ছেন। আল্লাহ পাকের মহব্বত যখন জোশে আসে তো মানুষ এসা হয়ে যায়। আজ মহব্বত শাহ বন্দা মিশাবাত, আজ মহব্বত শের মুশে মিশাবাত। আল্লাহর মহব্বত যখন জোশে আসে বাদশাহ নিজের বাদশাহ ভুলে যায়, সিংহ তার সিংহপনা ভুলে যায়। আল্লাহ ওয়ালাদের সামনে নিজেকে মিটানোর তৌফিক হয়। যারা আমাকে দুইজনে উপদেশ দিয়া আমাকে কন্ট্রোল করার জন্য আসছিলেন তারা দুইজনই পরে এই দশার শিকার হয়েছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, যে আমাকে মন্ত্র দিতে আসছেন, মন্ত্র আমাকে মন্ত্র পড়ে দম করতে আসছেন, সেই মন্ত্র শিকার নিজেরাই হয়ে গেছে। যেই তাবিজ আমার গলায় পরাইতে আসছিলেন সেই তাবিজ পরে নিজেদেরই পড়তে হয়েছে। আল্লাহ পাকের মেহেরবানি। আল্লাহ আমাদের সকলকে, আমাদের আওলাদ পর্যন্ত, খানদান দোস্ত মুহিবিন সকলকে আল্লাহ পাকের মহব্বত দান করেন এবং আকাবির দিনের মহব্বত দান করেন, আকাবির রাস্তার উপর চলার তৌফিক দান করেন। দেখো এই কথা ইয়াদ রাখো, এখানে মানুষ এক্সিডেন্ট করে। এই যত বয়ান শুনতে থাকি, জুমার খুতবা শুনতে থাকি, অনেক জায়গাতে খুব জোশিলা জুমার খুতবা, যে আল্লাহ রসুলের উপর নজর রাখা চাই, এই দুই জিনিস মূল উসুল এবং মূল মানদণ্ড মূল মাপকাঠি। কথা তো বিলকুল সহি, কিন্তু এরপরে আর একটা বিষয় থেকে যায়, সেটা হলো আল্লাহ রসুলের কথা শিখবো কার কাছে, আল্লাহ রসুলের কথা নিব কার কাছ থেকে, আল্লাহ রসুলের পছন্দের জিন্দগি আমাদেরকে বুঝাবেন কে, কার নিকট থেকে গ্রহণ করব। কোরআন শরীফে আল্লাহ সেটা স্পষ্ট বলে দিয়েছেন, আতিউল্লাহ ও আতিউর রসুল ও উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক বলছেন যে আল্লাহকে মানো, রসুলকে মানো, আল্লাহ রসুলের কথা যারা বুঝাই দিতে পারবেন সে উলুল আমরকে মানো। আল্লাহ রসুলের কথা হ্যাঁ না, আল্লাহ রসুলের মানসাকে যারা বুঝাইতে পারবেন সেই সেইরকম এলমওয়ালা সমাজওয়ালা এবং সেরকম জিন্দগিওয়ালা যারা সে উলুল আমরকেও মানো, মানে আকাবের উম্মত, ফোকাহায় মিল্লত আকাবের উম্মত। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এজন্য তিনটা মিলে বলা চাই, আল্লাহ আল্লাহ পাকের এতাত, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এতাত, আল্লাহ রসুলের এতাতের জন্য আকাবের দিনের এতাত। তিন নম্বরকে যে বাদ দিবে সে বিলকুল গুমরা, সে বিলকুল গুমরা। কি কথা বুঝেন নাই, অর্থাৎ সে নিজে মুস্তাকিল বিজাত হয়ে যাবে, যে আমি নিজে ডাইরেক্ট ইসলাম বুঝি দিন বুঝি, তখন সে গুমরা হবে, তাই পথের উপর থাকবে না সে। এজন্য দিশারির দিশার উপরে চলতে হবে, তখন তার দিশা ঠিক থাকবে, আর না হলে বেদিশা হয়ে যাবে। দিশার উপর চললে দিশা ঠিক থাকবে, আর না হলে বেদিশা হয়ে যাবে, বেদিশা হবে নাহলে বিদিশা হবে, একটা কিছু হবে। খালেদ সাহেব থোড়া সা পানি খাও, পানি খাও নাহলে পান করাও। পাকিস্তানি আমাকে জিজ্ঞেস করে বাংলাদেশে পানি খায় না পান করে, হ্যাঁ বাংলাদেশে পানি কি খায় না পান করে, আমি বললাম যে এমনি খাইতে সময় খায় আর লিখতে সময় পান করে। লিখতে সময় নিয়ম যে পানি পান করে, তাই না, অতপর তিনি পানি পান করেন, শরবত পান করেন, খাওয়ার সময় বলে যে এই পানি খাওয়া। পরে আমি কোরআন শরীফ থেকে সাবিত করছি এটা, ওই যে দাল তালুত বলছিলেন যে কি ফামান সারিবাহু অমাল্লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি, এই যে পানি যে খায় নাই সে আমার লোক, দরিয়ার পানি যে খায় নাই। বাংলাদেশের এই পরিভাষা আমি পরে কোরআন থেকে এটার তাইদ সংগ্রহ করছি, সমর্থন বা সহায়তা সংগ্রহ করছি। আলহামদুলিল্লাহ اللهم إني أسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. জমজম পান করার দোয়াই দোয়া, জমজম পানের পান করার আগেও পড়া যায় পরেও পড়া যায়। হ্যাঁ, তাহলে আগে বিসমিল্লাহ পড়ে পান করলো, শেষে আলহামদুলিল্লাহ পড়লো এবং এই দোয়া পড়লো, বস। কিছু মজা লাগছে ভাই? হ্যাঁ, মুফতি সাহেব জালেম, অন্য কোন জালেমদেরকে ধরে নিয়ে আসার চেষ্টা করছেন, কিন্তু আমরা তো মুফতি সাহেবের অপেক্ষায় ছিলাম যে মুফতি সাহেব আসুক, চাইতেছিলাম যে শুরু থেকে মুফতি সাহেবের ভাগে না ছুটুক। তারপর অপেক্ষা করে যখন আমি মনে মনে ভাবছি যে কোন জরুরতের কারণে হয়তো আসতে পারতেছেন না, আপনি ডায়াবেটিসের রোগী, ভাবলাম যে খুব ক্ষুধা লাগলে খাইতে হয়, তো হয়তো বা সেই ঘটনা হইতেছে এটা, হ্যাঁ না, কোনো মজবুরি মনে করছিলাম, কিন্তু এখন দেখলাম যে না, তাস খেলে মুবতালা ছিলেন।
তাস খেলে মুবতালা ছিলেন।
সর্বপ্রথম আলহামদুলিল্লাহ
কোন সনে কিভাবে
এটা
কেমনি পাইলেন একটু জানতে।
এটা তখন আমি লালবাগ, ঢাকা লালবাগ মাদ্রাসায় আলহামদুলিল্লাহ দাওরে হাদিস পড়তেছি, তো হযরত হাফিজুজ রহমতুল্লাহ আলাই দাওয়াত দিছিলেন হরম শরীফে, শাহরুদ্দিন রহমতুল্লাহ আলাইকে, হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহ আলাইকে, দুজনকে একসাথে দাওয়াত দিছেন এবং দুজনে একসঙ্গে দাওয়াত মঞ্জুর করছেন এবং দুজন একসঙ্গে ঢাকা গেছেন। তবে আগের দিন হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহ আলাই, পরের দিন শাহরুদ্দিন রহমতুল্লাহ আলাই ঢাকা গিয়ে পৌঁছছেন। আমাদের দাওরে হাদিসের সালে, তার মানে 1400 হিজরিতে, ইংরেজি 80 সালে, হ্যাঁ ইংরেজি 80 সালে। হ্যাঁ, তো সবাই জানতেছিল যে খুব ব্যাপক আলোচনা হইতেছিল যে এক বুজুর্গ আসতেছেন করাচি থেকে। তো আসলেন, তো লালবাগ মাদ্রাসার দপ্তরে উঠলেন আর সমস্ত তোলাবা আসাতেজা উলামা ইকরাম সব ওখানে বসলেন, মহাদ্দেশ সাহেব হযরত মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, শেখ হুল হাদিস মাওলানা আজিজুল সাহেব রহমতুল্লাহ আলাইহি, মুফতি আব্দুল মুঈজ সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, সব ওখানে বসা ছিলেন, তমাম আকাবিরে লালবাগ, আমরাও বসা ছিলাম। হযরত ওয়ালা রহমুল্লাহর বয়ান হলো, সে আশ্চর্য লাগলো, এইরকম আল্লাহ সুম্মা আল্লাহ, এইরকম কথা জীবনে জন্মের পর আর কোনোদিন শুনি। হ্যাঁ, এইরকম এইরকম ভাষা, এরকম এইরকম ভাষা শুনি নাই, এরকম মজমুন শুনি নাই এবং এরকম চক্ষু দেখি নাই, এরকম চেহারাও দেখি নাই, এসা মামলা ছিল সেদিন, আজীব গরিব। এবং ঢাকা হুজুর রহমতুল্লাহ আলাই আমাকে বলছিলেন পরে এক সময়, ঢাকা হযরত মাওলানা আব্দুল মজিদ ঢাকা হুজুর রহমতুল্লাহ বলছিলেন, হাকিমুল মুত থানবী রহমুল্লাহর সঙ্গে আমার তাল্লুক ছিল, হজরতের কাছে বায়াত ছিলাম, মুফতি শফি সাহেব রহমুল্লাহর সঙ্গে আমার এস্টে তাল্লুক ছিল, হাকিমুল উম্মতকে হারানোর পরে আর কোথায় যাব, আমি কোনো দিশা পাইতেছিলাম না, এই আমি কোন শামসুদ্দিন তাবরিজিকে খুঁজতেছিলাম। তো বললেন যে আজকে হযরতের বয়ান শুনে চেহারা দেখে মনে হলো যে ইনি শামসুদ্দিন তাবরিজি। ফের ঢাকা হুজুর চিঠি লিখছেন, সংক্ষিপ্ত চিঠি, সেই চিঠির মধ্যে লিখছেন যে আমি শামসুদ্দিন তাবরিজি বা জালালউদ্দিন রুমিকে খুঁজতেছিলাম, আপনি আপনি আজকে বয়ানের মধ্যে বললেন দুনিয়া শামসুদ্দিন তাবরিজি থেকে খালি না, দুনিয়া জালালউদ্দিন রুমি থেকে খালি না, আপনি শামসুদ্দিন তাবরিজি, আপনি জালালউদ্দিন রুমি, আমাকে বায়াত করেন। ঢাকা হুজুর বায়াত হয়ে গেছেন। এর ভিতরে হযরত ওয়ালা রহমুল্লাহকে দেখে আমার কিছু উর্দু আশার হয়ে গেছিল। হ্যাঁ, তো সেটা সুন্দর করে মাওলানা বেলাল, যে মাওলানা আবু তাহের মেসবা সাহেবের ভগ্নিপতি, তাকে দিয়ে লেখায় পরে এটা নিয়ে আমি হজরতওয়ালাকে হজরতের কামরা লালবাগে কুতুবখানার সাথে ছোট কামরা এখানে প্রাইভেসিতে পেশ করছি। হজরত বললেন এটা কি, আর কেউ ছিল না, হজরত শুয়েছিলেন, বললাম যে এটা হজরত জি আপনার মহব্বতে লিখছি, তুমি পড়ে শোনাও, তা আমি পড়ে শুনেছি। হ্যাঁ, তোর ভিতরে এক শের আমার ইয়াদ আছে, আয়শাহ কারিত সবুফ اے خبیر بحر عرفاں سپردم بتوم ایسا پکڑ لی یا ڈوبو دے جا. تو حضرت والا سنسن سنار پر ایک دم لاپ دیے اٹھے بسے گیسن, بسے آمکے ٹان دیا. حضرت تو انیک اونچو مانوش, کھاٹر اوپر آبار بسار پر آرو اونچو ہوئے گیسن, আর আমি তো তখন এখনো সে দাউরাহাদিস পড়ি. তো হযরতওয়ালা একদম আমার দুই 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 বাহুতে ধরে এক টান দিয়ে উঁচু করে আমার কপালে এক চুমা দিয়েছেন এবং বললেন যে ওইটা তো লেখা ছিল সুন্দর হস্তাক্ষর করে, বললেন তোমার ইস ছোটি আগ কো আমার ইস বড়ি আগ মে রাখ দো. মানে হযরতের মারেফে মসনবী পাশে ছিল, ওটার দিকে ইশারা করে বললেন যে তোমার ছোট আগুনকে আমার এই বড় আগুনের ভিতরে রাখো, ভিতরে রেখে দাও. মানে তোমার ছোট আগুন যাতে আমার বড় আগুনের উত্তাপে উত্তপ্ত হইতে থাকে, এর সোহবত রাখো. আমি তো আর এত কিছু বুঝি না, আমিও খালি মসনবীর ভিতরে রেখে দিয়ে আসছি. পরে অনেক দিন পরে বুঝলাম যে ছোট আগুনের বড় আগুনের ভিতরে রাখার অর্থ কি, কি কথা বুঝেন না. এই হলো পয়লা সাক্ষাৎ আমার আলহামদুলিল্লাহ. আচ্ছা ফের হযরতের সঙ্গে এই না এমনি তো দেখছি, কিন্তু ফেস টু ফেস হওয়া এবং চোখে চোখ পড়া, চোখাচোখি হওয়া, এটা হয়েছে তিন চার দিন পরে. যে এক দোস্ত ছিল লালবাগের আমার সাথী, সে গিয়ে হযরতের কাছে বলতো এক ছেলে আপনার ভীষণ দেওয়ানা, আপনার এমন প্রশংসা করে, কোথায় আছে ওরা নিয়ে আসো. তা আমার গিয়ে বলতো যে আপনার তালাশ করে. আমি বললাম রাখ আমি একটু পরে যাই. ওর ভিতর ওই আশার গুলো হয়ে গেছে, এগুলো আমি পরিষ্কার করতেছিলাম ঠিকঠাক করে তাবিজ করে. পরে এটা সহজে হাজির হয়েছে দুই তিন দিন পরে. তো হযরতওয়ালা ভীষণ খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ. এরপরে কিসা লম্বা. একবার হাজি কামাল সাহেবের বাসায় হযরতওয়ালার কামরাতে হযরতওয়ালা কি জানি বইলে অনেক হাসাইছিলেন. তো আমি সে হযরতের হাসির পরে দেখলাম যে দিল নূরে ভরে গেছে. তা আমি বললাম হযরত সারা জীবন শুনলাম যে হাসলে দিল মুর্দা হয়, আর আপনি হাসাইলে যখন হাসি দিল নূরে একদম পরিপূর্ণ হয়ে যায়, ঝলমল করতে থাকে, কি মামলা. এই বলে আমার এমন কান্না আসছে, আমি খুব কাঁদতেছিলাম. তো হযরতওয়ালা রহমতুল্লাহ আলাইহি তখন আসমানের দিকে তাকাইছেন এবং চোখে দোনো চক্ষু অশ্রুসিক্ত হয়ে গেছে, এবং হযরত তখন বলতেছেন ইজ ইয়ে দুনিয়া বলে ক্যা জানে হামারি আহ কি লম্বাই. দুনিয়াওয়ালারা কি জানে যে আমাদের বুকের ব্যথা কত লম্বা. ইয়ে দুনিয়া বলে ক্যা জানে হামারি আহ কি লম্বাই. শুনতেছেন মাওলানা, হযরতওয়ালার সঙ্গে আমার জিন্দগি বহুত আজীব আলহামদুলিল্লাহ. একলা কামরাতে প্রাইভেসিতে কি সব কথাবার্তা হইত, আজীব গরিব. হ্যাঁ ইয়াদ হয় না আমির গোসব হযরতওয়ালা রহমুল্লাহর কামরাতে করাচিতে হযরত বলতেন যে শুনো তুমি তো এই খাওয়াস খাস খাস হযরতের লোকজন এই কামরার ভিতরে দল বাঁধে বসে যেত, এবং হযরত ডানে বামে তাকিয়ে দেখতেন যে অন্য কেউ তো নাই, বাইর করে দিতেন তুমলি কাল জমে আছে সব বাইর করে দিতেন. পরে খাস 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 কিতনে অপরাধ হতে থে, চৌদা পনেরা ইস কিসম কে হোঙ্গে, দশ বারো চৌদা পনেরা হোঙ্গে, তাই না, জ্যাদা সে জ্যাদা. তো ফের শুনাও, ফের আমি বলতে থাকতাম, এরা রেকর্ড করতে থাকতো. হযরতওয়ালা শুনতেই থাকতেন শুনতেই থাকতেন শুনতেই থাকতেন. ফের আমি থামলে থামলে যদি দশ সেকেন্ড পনেরো সেকেন্ড গেছে বড় বড় চোখ দিয়ে আমার দিকে তাকায় তাকাইতেন, মানে আমি থামলাম কেন. আর আমি এমন ভয় পাইতাম যে আল্লাহ আমি এতগুলো বললাম এখন আর কি বলি. ফের হযরতের চোখ দেখে ফের আমি মাথা নিচু করতাম, ফের শুরু করে দিতাম আলহামদুলিল্লাহ. আসলে হযরতওয়ালার তাওয়াজ্জুর বরকতে ফের বলার তৌফিক হইত. এইভাবে এক এক বারে এক এক দফা কিতনি দের থাকে, এক এক ঘন্টা থাকে শায়দ, হ্যাঁ না, এক এক দফা এক এক ঘন্টা তো খালোয়াত মেকে বলতা যাতা থা, হযরতওয়ালা শুনতে যাতে থে. ফির জিস দিন হাম ওয়াপস হতে থে ওহাঁ করাচি সে ঢাকা, উস দিন ভি হযরতওয়ালা আপনে খাস কামরে মে বুলা কে শুনাও ভাই আজ তো তুমি চলে যাওগে, উস দিন ভি শুনতে থে, হ্যাঁ না, ইয়ে হতে থে সাথ. আচ্ছা ভাই আজকে মজলিস কাফি লম্বা হয়ে গেছে, আল্লাহ তাআলা রহম করেন, মাফ করেন এবং কবুল করেন. আগামীকাল আমাদের সাথীরা শুনতেছি যে অনেকে তায়েফ যাবে, সাহেব যারা যারা যাবে তারা কারা সাথীরা, হাত উঠাও যারা আগামীকাল তাহেব যাবে। মাশাআল্লাহ, এদিকে এদিকে কারা তাহেব যারা যাবেন তারা হাত উঠান। ও ঠিক আছে ইনশাআল্লাহ, হাজি সাহেব যাবেন না? আমার মনে হয় যারা মহিলা আছেন তাদেরকে না নিয়ে গেলে সহজ হবে, কারণ একদম একটু গরম তো দিন, পুরাটা দিন তো যাওয়া দুই ঘন্টা, আসা দুই ঘন্টা, ওখানে কিছুক্ষণ অবস্থান করা, রাস্তার মধ্যে জায়গায় জায়গায় থামা, উজু ইস্তিনজা করা, নামাজ পড়া, এতে মহিলাদের জন্য বেশ কষ্টকর বিষয় হবে। পুরুষ মানুষ যারা যাইতে চান তো ঠিক আছে, আবার মদিনা শরীফ পরশু দিন ভোরে যাওয়া লাগবে। এই জন্য আমার জন্য আমার ব্যাপারে কি মশওয়ারা, আমি কি করব? ইসমাইল তুমি তো যাইবে না, কি করা? মুফতি সাহেব তো যাবেন, আমি কি করব? আমার ব্যাপারে আপনাদের কি মশওয়ারা? না কখনো যাওয়া হয়নি। আমি মক্কা শরীফ আসলে মনে করি যে ভাই হরম শরীফ এসে গেছে আলহামদুলিল্লাহ, আল্লাহর ঘর কাবা আছে, পরে আর এদিক ওদিক কোথাও যাতায়াত হয় না, কাবিকে পাশ পড়া রেতাম আলহামদুলিল্লাহ, কাম তো কুছ ভি নহীন কর সকতা, কাবিকে পাশ পড়া রেতাম। আরে কি কষ্ট হয়ে যাবে, এসি গাড়ি তো থাকবে, তোমরা যদি গাড়িতে হই হুল্লা না করো ঘুমে থাকলে হলো। হ্যাঁ তোমরা খবর না তো না, আমরা তো আবার আইসা পড়বো না। হ্যাঁ সকালে কয়টায় রওনা হবে? সাতটা সাড়ে সাতটায় সকালে রওনা হলে ও বহু দেখো এহরামের কাপড় নিয়ে যাওয়া লাগবে। মুফতি ইমাদুল সাহেব কিছু বলবেন আজকে? দুই চার জুমলা যদি বলতে চান, হাসান তো বলতেছে আপনিও কিছু নাকি বলবেন, না থাক ওনার তবিয়ত না চাইলে, এখন ক্লান্ত শ্রান্ত অসুস্থ মানুষ তো, ডায়াবেটিসের রোগীদের রেয়াত করা জরুরি। আচ্ছা ডায়াবেটিসের রোগীদের এক আজীব জিন্দগি, দিন রাত বলতে থাকতো আমার ডায়াবেটিস, এতটা ঝামেলা যে মানে দস্তরখানে তো রোগীর আলোচনা নিষেধ কিন্তু ডায়াবেটিসের আলোচনা চলতে থাকে, যে কোন তরকারি দিয়ে না ভাই আমার ডায়াবেটিস দিয়ে নাই। ওনারে আলু দিতে আমার ডায়াবেটিস, আমার তো ডায়াবেটিস, আমি বললো ও আপনার তো ডায়াবেটিস, ঠিক আছে ঠিক আছে। মানে আজীব ঘটনা এটা, এই জালেম রোগ সারা জাহানে এত ব্যাপক হয়ে গেছে, আল্লাহ এই মুসিবত থেকে আমাদেরকে নাজাত দান করুন। কে জানি এক মাওলানা সাহেব ঢাকাতে বয়ান করতেছিল সেদিন যে জান্নাতে কোন গ্যাস্ট্রিকও হবে না, ডাক্তারও থাকবে না, জান্নাতে না গ্যাস্ট্রিক না গ্যাস্ট্রিকের ডাক্তার না কোন গ্যাস্ট্রিকের ওষুধ আছে, ডায়াবেটিস যারা সিরিয়াস হয়ে যায় সহ্য করতে পারে না, ওরে বললে হয় ভাই একটু সবর কর জান্নাতে যাবি আর তুই ডায়াবেটিস থাকবে। কতজন যাইবা ভাই তোমরা? এখানে সাথীরা হাত দেখাও তো, যাতে করে হাজি সাহেবের হাত উঠে লাগবে না, হাজি সাহেবটা জমা হয়ে গেছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো 12 13 14 15 এদিকে 15 জন, এদিকে কতজন? 16 17 18 19 20 21 22 23 তে ধরো ওই যে ওই আরেকজন আছে, 24 25 জনের মতো হবে হয়তো, না আরো আছে তো, ও আরো আছে, তাহলে তো তাই নাকি? তোমাদের ফ্যামিলিও যাবে, আমাদের আবার পরে আমার লোক হইচি করে কিনা যে আমার নিল না, তোমার আমগুলো নেওয়া যাবে না, হাই প্রেশার এজমা আজকে না না নেওয়া যাবে না, আমাদের দুজনের দুই আমাদের সঙ্গে দুজন আছে যাদের হাজি আবু তাহের বিবিরও হাই প্রেশার, হাসানের আম্মারও হাই প্রেশার এবং এজমান, এহতিয়াত করা খুব জরুরি, আল্লাহ তাআলা সুস্থ রাখেন, সহি সালামত রাখেন। ওষুধ দেওয়া খাইতেছে কিনা ঠিক মতো? ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা তোমরা তো যাইবা না? ঠিক আছে ইনশাআল্লাহ, ভালো প্রোগ্রাম করছো তুমি। আচ্ছা ভাই, তো এখন সবাই গিয়ে নিজ নিজ কামরাতে খাওয়া দাওয়া করা এবং আরাম করা জরুরি। আলহামদুলিল্লাহ খুব বহুত মজা আজ, ওয়াহ ওয়াহ ওয়াহ।